ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। এবং শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সবশেষ বলেছে চারটি শর্ত পূরণ সাপেক্ষে তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাস হয়ে রাজি আছে। ওই শর্ত পূরণ না হলে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না।
আর কলকাতা থেকে রয়েছে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করতে হবে, এই আর্জি জানিয়ে পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্টই।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ভিয়েতনামের এপেক শীর্ষ সম্মেলনের সময় তিনি সিরিয়া বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কথায় দু তিনটি সংক্ষিপ্ত কথা বলেছেন। দানাং থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় যাবার পথে এয়ারফোর্স ওয়ান বিমানের সংবাদদাতাদের ট্রাম্প বলেন যে সিরিয়া বিষয়ক একটি যৌথ বিবৃতি তিনি পুতিনের সঙ্গে প্রকাশ করতে রাজি হন, যার ফলে প্রচুর সংখ্যক জীবন রক্ষা করা সম্ভব হবে। প্রথমে ক্রেমলিনে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, এই দুই নেতা সিরিয়ায় সহিংসতা হ্রাস, অস্ত্রবিরতি কার্যকর করা, অবাধে মানবিক সাহায্য পাঠানো এবং এই সংঘাত বন্ধের জন্য চূড়ান্ত রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে উত্তেজনা হ্রাস করার এলাকা গঠনের গুরুত্ব নিশ্চিত করেছেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশের নিরাপত্তা এবং আইসিসের বিরুদ্ধে সহযোগী বাহিনীরা যাতে সংঘাতে না যায় সেসব নিশ্চিত করতে সামরিক পেশার লোকদের মধ্যে যোগাযোগ খোলা রাখতে সম্মত হয়েছে। পুতিন আজ দানাংয়ে সংবাদদাতাদের বলেন যে এই যৌথ বিবৃতি হচ্ছে অসাধারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নীতিমালা নিশ্চিত করছে। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, মনে হচ্ছে আমাদের মধ্যে পরস্পর ভালো অনুভূতি হয়েছে, ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভিয়েতনামের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি তাঁর কথায় বিশ্বের সবচাইতে বেশি অলৌকিক এক দেশ। রাজধানী হ্যানয়ে এক রাষ্ট্রীয় ভোজে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি অভ্যাগতদের বলেন যে তিনি দেশটির কিছু অংশে সফর করেছেন এবং তার স্মৃতিতে ধরে রাখার মতো। প্রায় ২০ বছর ব্যাপী ভিয়েতনাম যুদ্ধের পর যে যুদ্ধে লক্ষ লক্ষ লোক প্রাণ হারায়, ভিয়েতনামের অর্থনীতি ১৯৯০ সালের পর থেকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান একটি অর্থনীতি। বিশ্ব ব্যাংকের মতে এই শতকের প্রথম দশকেই দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন বছরে প্রায় ৬.৫% পৌঁছেছে। ট্রাম্প আগামীকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দায় চুয়াং এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন। হ্যানয় আসবার আগে ট্রাম্প ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় শহর দানাংয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংক্ষেপে এপেকের শীর্ষ বৈঠকে যোগ দেন। তিনি হ্যানয় আসার পথে তাঁর সঙ্গে সফরকারী সংবাদদাতাদের বলেন যে তিনি এপেক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক কিছু চুক্তি নিয়ে আলোচনা করেন যা যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিক ভারসাম্য নষ্ট করে অসুবিধে সৃষ্টি করছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শনিবার ঢাকায় এ দুটো বিষয়ই নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্র। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
প্রধান বিচারপতি শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে পদত্যাগপত্র জমা দিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের সমালোচনার মুখে তিনি বিদেশ যাওয়ার জন্য যে ছুটি নিয়েছিলেন তা শুক্রবার শেষ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ২১ জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন তাদের মধ্যে বিচারপতি সিনাই প্রথম পদত্যাগ করলেন। ২০১৮ সালে ২১শে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। এদিকে বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন সরকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তার পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগের যেটুকু স্বাধীনতা ছিল সেটাও এই সরকার নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার। সেগুলো না পূরণ করা হলে তারা তাদেরকে ফেরত নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
শুক্রবারের ইয়াঙ্গুনে ভারত মিয়ানমার সম্পর্ক বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমারের পররাষ্ট্র সচিব জিয়া বলেছেন, যেসব রোহিঙ্গা মিয়ানমার দীর্ঘদিন বসবাসের প্রমাণাদি এবং পরিচয়পত্র দাখিল করতে পারবেন, স্বেচ্ছায় রাখাইনে ফিরতে ইচ্ছুক ও পরিবারের কেউ না কেউ ওই দেশটিতে রয়েছেন, জন্ম নেওয়া শিশুদের পিতা মাতা মিয়ানমারের এই বাসিন্দা প্রাণিত হলে তাহলেই তাদের ফেরত নেওয়া হবে। এদিকে 30 অক্টোবর মিয়ানমারের অভিবাসন বিষয়ক সচিবও তাদের শর্ত উল্লেখ করে বলেছিলেন, 1993 সালের বাংলাদেশ মিয়ানমারের মধ্যেকার চুক্তির অধীনে চারটি শর্ত পূরণ সাপেক্ষে প্রতিদিন 300 জন করে রোহিঙ্গাকে তারা ফেরত নিতে রাজি আছেন। বাংলাদেশ বরাবরই এসব শর্ত মানা হবে না বলে জানিয়ে দিচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 70তম বর্ষ উপলক্ষে ইয়াঙ্গুনে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রোহিঙ্গাদের সমস্যা কেবল মানবিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা উপমহাদেশের নিরাপত্তার প্রশ্ন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
দুটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত ভারত মায়ানমারের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ক এক আলোচনা সভায় ইয়াঙ্গুনে প্রাক্তন কূটনীতিবিদ, গোয়েন্দাকর্তা, শিক্ষক এবং গবেষকদের উপস্থিতিতে অভিন্ন যে মতটি উঠে এলো তা হল, আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং বিশেষত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI মিলে রোহিঙ্গাদের কাজে লাগানোর চেষ্টা করছে অশান্তি ছড়াতে। ভারতের বাড়তি দুশ্চিন্তা হল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি যেন মায়ানমারের জঙ্গলে গিয়ে আশ্রয় না নেয়। ভারত আর বাংলাদেশে আগত রোহিঙ্গাদের ফেরত নেওয়া নিয়েও মায়ানমার সরকার কঠিন সব শর্ত চাপাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আফগানিস্তানে প্রথম ইরানের বন্দর হয়ে আসা ভারতের গমের এই প্রথম চালান পেয়েছে। এর ফলে প্রতিবেশী পাকিস্তানকে এড়িয়ে ওই ভূমিবেষ্টিত দেশটি জন্য বাণিজ্য ও চলাচলের নতুন পথের সূচনা হল। কর্মকর্তারা বলছেন যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কাবুল এবং নতুন দিল্লির মধ্যে বাণিজ্য ও চলাচলের সংযোগে সাহায্য করবে, আর এর ফলে ভারত ও আফগানিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়ার বাজারে সহজ নাগাল পাবে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে দেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য চলাচলের অনুমতি দেয় না। ভারতের পশ্চিমাঞ্চলের বন্দর কান্দালা থেকে 29 অক্টোবর 15,000 টন গম চালান দেওয়া হয়, যা 1 নভেম্বর ইরানের চাবাহার বন্দরে গিয়ে পৌঁছয়। পরে ট্রাকে করে তা আফগানিস্তানের নিমরোজ প্রদেশে নিয়ে যাওয়া হয়। আজ সীমান্ত শহর জারানজে এই ঐতিহাসিক চালান গ্রহণ করার একটি বিশেষ অনুষ্ঠানে কাবুলে ভারতের রাষ্ট্রদূত মনপ্রীত বোহরা যে এই খাদ্য চালান বলেন যে এই খাদ্য চালান নতুন পথের কার্যকারিতা প্রমাণ করেছে। তিনি বলেন, ভারত, আফগানিস্তান এবং ইরান এই চাবাহার বন্দরটি সক্রিয় করার সিদ্ধান্ত নেয় মাত্র বছর দেড়েক আগে। এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পর। পাকিস্তানে গুপ্তচর সন্দেহে জেলবন্দী ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। কুলভূষণ যাদবকে জানা যাচ্ছে মানবিকতার খাতিরেই পাকিস্তান এই সাক্ষাতের অনুমতি দিয়েছে। পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট, কলকাতা থেকে।
মানবিকতার খাতিরেই নাকি পাকিস্তান সরকার ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের সঙ্গে তার স্ত্রীর সাক্ষাতের অনুমতি দিয়েছে। চরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে আটক করে পাকিস্তান। ভারতকে পুরোপুরি অন্ধকারে রেখে তাকে মৃত্যুদণ্ডের সাজাও শুনিয়ে দেয় পাকিস্তানি ফৌজদারি আদালত। বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত। কুলভূষণের সঙ্গে দেখা করতে চেয়ে অতীতেও আবেদন জানানো হয়েছিল, কিন্তু সহযোগিতার হাত বাড়ায়নি পাকিস্তান। এরপর এই ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালতও। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, কুলভূষণ যাদবের কাছ থেকে পাকিস্তানে ঘটা সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউস সকল দেশ এবং পক্ষগুলোকে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই স্পর্শকাতর সময় লেবাননের অভ্যন্তরে মিলিশিয়াদের কোনো কার্যক্রম কিংবা লেবাননের স্থিতিশীলতার হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো বিদেশি বাহিনীর হস্তক্ষেপ লেবাননের সরকারি প্রতিষ্ঠানগুলোকে খর্ব করতে পারে কিংবা ওই অঞ্চলের অন্য দেশগুলোতে আক্রমণ চালানোর জন্য নির্বাচনে লেবাননকে ঘাঁটি হিসেবে ব্যবহারের যে কোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। হোয়াইট হাউস বলছে লেবাননি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং শরণার্থীদের রক্ষার্থে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি যুক্তরাষ্ট্রের একজন বিশ্বস্ত বন্ধু। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। আপনারা বিশ্ব সংবাদেও শুনেছেন যে ভারত ইরানের বন্দর ব্যবহার করে আফগানিস্তানে পণ্য সরবরাহ শুরু করেছে। ভারত ও আফগানিস্তান উভয় দেশের জন্যই এ পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আয়াজ গুল এরই বিস্তারিত বিবরণ সহ প্রতিবেদন পাঠিয়েছেন পাকিস্তান থেকে, শোনাচ্ছেন শাহাদাত হুসেন সবুজ।
সম্প্রতি আফগানিস্তানে ভারত থেকে গমের একটি চালান এসেছে। প্রারম্ভিক এই গমের সরবরাহ হয়েছে ইরানের বন্দর ব্যবহার করে, যার ফলে সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত আফগানিস্তান তার পাশের দেশ পাকিস্তানকে উপেক্ষা করে এ ধরনের চালান গ্রহণ করল। কর্মকর্তারা বলেছেন, কৌশলগত এই সমুদ্রপথ কাবুল এবং নয়াদিল্লির মধ্যে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে। এর ফলে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার দেশগুলোর বাজারে ভারত অবাধে প্রবেশ করতে পারবে, কারণ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তার মধ্য দিয়ে পণ্য সরবরাহের সুযোগ খুব একটা দেয় না। ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দর কান্দালা থেকে 29 অক্টোবর প্রায় 15,000 টন গম নভেম্বরের 1 তারিখে ইরানের বন্দর চাবাহারে এসে পৌঁছে এবং সেখান থেকে আফগানিস্তানের সীমান্ত শহর নিমরজে ট্রাকে করে আনা হয়েছে এই সমস্ত গম। শনিবারই বিপুল পরিমাণ খাদ্যশস্য গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানে কাবুলে ভারতের রাষ্ট্রদূত মনোপতি ভট্টাচার্য বলেছেন, এই চালান নতুন যাত্রাপথের কার্যকারিতা প্রমাণ করেছে। তিনি আরও বলেন, ভারত ইরান এবং আফগানিস্তান 1.5 বছর আগেই এই বন্দর ব্যবহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে এ প্রকল্পটি চমৎকারভাবে কাজ করছে। ইতিমধ্যে গমের দ্বিতীয় চালানটিও চাবাহার বন্দরে এসে পৌঁছে গেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 110,000 টন গম চাবাহার বন্দর এলাকার মধ্য দিয়ে আফগানিস্তানে পাঠানো হবে। ভারতের রাষ্ট্রদূত মনোপতি ভট্টাচার্য বলেন, উপহার হিসেবে আফগানিস্তানে দেবার জন্য যে 10,00,000 টন গমের প্রতিশ্রুতি ভারত দিয়েছিল তার বেশিরভাগই এই রুট ব্যবহার করে পাঠানো হয়েছে। নতুন টার্মিনাল, কার্গো, সংযোগ সড়ক ও রেললাইন নির্মাণে ভারত চাবাহার বন্দরে $50 কোটি বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ভারত সফরে এসে ইরান বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব তুলে ধরেন এবং ইরানের সাথে ভারতের যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের একটি প্রতিবন্ধক উল্লেখ করার দিন পরেই আফগানিস্তানে গমের চালানটি পৌঁছে দেওয়া হয়। আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত পাকিস্তানের নাম উল্লেখ না করেই বলেন, আফগানিস্তানের সাথে সহজ যোগাযোগের উপায় বের করার কারণ হচ্ছে একটি দেশ যখন আফগানিস্তানের জন্য তার স্থলভাগ বন্ধ করে রেখেছে তখন আন্তর্জাতিক বাজারের জন্য এটাই ছিল সবচেয়ে ভালো পথ। যদিও পাকিস্তানের ভেতর দিয়েই ভারত এবং আফগানিস্তানের জন্য সবচেয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাজমান দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক আঞ্চলিক দ্বন্দ্বের কারণে পাকিস্তান ভারতকে তার ভূখণ্ড ব্যবহার করতে দেয় না। তবে আফগানিস্তান খুব সীমিত পরিসরে ভারতে পণ্য পাঠাতে পারে। রাষ্ট্রদূত বলেছেন, ইরানের সহযোগিতায় নতুন পথের মাধ্যমে আফগানিস্তানকে কোনো একতরফা আমদানি রপ্তানির বন্ধের মুখে পড়তে হবে না। পাকিস্তান আফগানিস্তানকে করাচি বন্দর ব্যবহার করার সুযোগ দিলেও আফগান কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা অভিযোগ করেছেন ক্রমবর্ধমান নানান নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাদের উপর। আফগান প্রাদেশিক গভর্নর মোহাম্মদ সামিউল্লাহ গমের চালান গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানে বলেন, চাবাহার বন্দরের ফলে আমাদেরকে আর করাচি বন্দরের উপর নির্ভরশীল হতে হবে না, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ইরান, ভারত এবং আফগানিস্তান সবগুলো দেশেরই রাজস্ব আয় বাড়বে। আফগানিস্তানে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর জন্য ভারত এবছর জুনে একটি বিমানবন্দর চালু করেছে যাতে ভারতীয় বাজারে আফগান পণ্য আরও সহজলভ্য হয়। পাকিস্তানি কর্মকর্তারা ভারত ও আফগানিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য যোগাযোগকে উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সল বলেছেন, যে কোনো প্রতিবেশী দেশের মধ্য দিয়ে বাণিজ্য যোগাযোগ করার অধিকার রয়েছে আফগানিস্তানের। পাকিস্তানের সাথে আফগানিস্তানের প্রায় 2600 কিলোমিটার সীমান্ত রয়েছে। তবে ইসলামাবাদ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, কারণ তাদের অভিযোগ সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালায়।
আফগানিস্তান থেকে এবার বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবির। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসন এবং তাদের অন্যান্য চাহিদা পূরণে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। এই দুটো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রস্তাব নিয়ে বাংলাদেশ আলাপ আলোচনা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্বব্যাংকের একটি পর্যবেক্ষণ দল দু সপ্তাহের জন্য বাংলাদেশ সফরও করেছে। দলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ঢাকায় কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাংক 25-30 কোটি মার্কিন ডলার ঋণ দিতে চায়। এ বিষয়টি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে যা বলেছেন তার বিবরণ পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বাংলাদেশে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং তাদের অন্যান্য চাহিদা পূরণে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। এই দুটো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রস্তাব নিয়ে বাংলাদেশ বর্তমানে আলাপ আলোচনা এবং পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববাংকের একটি পর্যবেক্ষণ দল দু সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে। দলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাংক 25-30 কোটি মার্কিন ডলার ঋণ দিতে চায়। এর অর্ধেক তারা দিতে চায় সুদসহ ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক দিতে চায় সহায়তা হিসেবে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি রোহিঙ্গাদের জন্য অর্থ দিতে চায়, তবে তার ধরন ধারণ কেমন হবে, অর্থাৎ ঋণ না সহায়তা দেওয়া হবে সে সম্পর্কে স্পষ্ট করে এখনো কিছু বলেনি, তবে ঋণ দিতেই তারা বেশি আগ্রহী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি রোহিঙ্গাদের জন্য কোন ধরনের ঋণ না নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে। এছাড়া মানবিক বিপর্যয়ের মধ্যে আর্থিক সুবিধা আদায় বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মানসিকতারও সমালোচনা করেছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন,
রোহিঙ্গা সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা, যার বোঝায় বাংলাদেশের উপরে চাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা সমাধানের বা সেটা মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই সমস্যাটা যে আন্তর্জাতিক সেটা বুঝতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, এবং উপলব্ধি করতে স্বীকার করতে হবে। যুগ যুগ ধরে পুঞ্জীভূত যে মিয়ানমারের স্বৈর শাসক, মানে সেনা সেনা সামর্থ্য শাসক গোষ্ঠী, তাদের অগণতান্ত্রিক আচরণ থেকে শুরু করে সিস্টেমেটিক মানবাধিকার লঙ্ঘনকে এই আন্তর্জাতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক শক্তিগুলো দীর্ঘদিনে অবজ্ঞা করেছে, কারণ সেখানে তাদের দেশগুলোর প্রাতিষ্ঠানিক কতগুলো অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিশেষ করে প্রতিরক্ষা সুরক্ষা আন্তর্জাতিক প্রেক্ষিতে মিয়ানমারের অবস্থানের প্রেক্ষিতে কিছু কিছু স্বার্থ রয়েছে, সেই স্বার্থকে প্রাধান্যকে এই যে গণতান্ত্রিক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তারা দীর্ঘদিন অবজ্ঞা করেছে, যার ফলে রোহিঙ্গা মিয়ানমার সরকার উৎসাহিত হয়েছে এই যে জাতিগত নিধনে, এবং তারই প্রভাবটা পড়েছে বাংলাদেশের উপর। কাজেই এই সমস্যাটিকে উত্তরণের জন্য বা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যেটা নিতেই হবে বাধ্যতামূলক তাদের দেশে, সেটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে। তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তার বিরুদ্ধে স্যাংশন আমরা যেতে বলি, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সেগুলো আরোপ করতে হবে, কিন্তু পাশাপাশি ইতিমধ্যে এই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে কোনো সংস্থা যদি এখন আবার এই নতুন সুযোগ দিয়ে ঋণ হিসাবে অগ্রসর হয় সেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত হবে না।
বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রস্তাব সম্পর্কে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
যে বিশ্বব্যাংক এবং সরকারকে ফলো করে সম্প্রতিকালে আবার এশীয় উন্নয়ন ব্যাংক উভয় পক্ষ থেকে প্রস্তাব আসছে অর্থ সহায়তা প্রদানের, সেটির ক্ষেত্রে আমরা একটা বিষয় অত্যন্ত জোরালো ভাবে বলতে চাই যে বিশ্বব্যাংকে হোক, এশীয় উন্নয়ন ব্যাংকে হোক, যদিও এশীয় উন্নয়ন ব্যাংক পরবর্তীতে একটা ব্যাখ্যা দিয়েছে তারা এটাকে ঋণ নয়, অনুদান হিসেবে দিতে চাচ্ছে, সেটা যেন তারা ধারণ করে ব্যস্ত হয়ে সেটা যেন অনুদান হিসেবে প্রদান করে কোনো প্রকার সার্ভিস চার্জ বা কোনো প্রকার সুদ ছাড়া। বিশ্বব্যাংক তাদের উচিত হবে না বা সরকারের উচিত হবে না অবস্থায় এই ধরনের শর্ত স্বপ্ন সবসাথে একমাত্র স্বচ্ছতা জবাব দিতে সেটা তুলে দিতে হবে। এছাড়া অন্য কোন শর্ত ছাড়া অর্থাৎ ঋণ হিসাবে নয়, অনুদান হিসাবে কোন প্রকার সুদ হিসাবে নয়, সুদ সহায় নয়, কোন প্রকার সার্ভিস বাদ দিয়ে সম্পূর্ণ অনুদান হিসাবে যদি বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে চায় রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে মোকাবেলার ক্ষেত্রে, তাহলে সেটাকে স্বাগত জানাতে হবে, স্বাগত জানাতে আমাদের পারি বলে আমি মনে করছি। তাছাড়া আরেকটি পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বব্যাংক এডিবি এই ধরনের সংস্থাগুলো কিন্তু বিরাট লেভারেজ আছে, এবং যেটা তাদের স্টেক আছে যেরকম তাদের সামর্থ্য আছে যে মিয়ানমার সরকারকে প্রভাব সৃষ্টি করার জন্য, তাদের গণতান্ত্রিক আচরণে ফিরে আসার জন্য এবং তাদের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য তারা সেই লেভারেজটাকে ব্যবহার করতে পারে বাংলাদেশের উপরে অতিরিক্ত বোঝা না চাপিয়ে দিয়ে। অনেক সেটা মনে রাখা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য ঋণ গ্রহণের নামে বাংলাদেশের জনগণের উপরে ঋণের বোঝা আরো ভারী না করার আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর ওই একই প্রেক্ষাপটে ভিন্নতর এক প্রসঙ্গে আমরা জানতে পেরেছি যে মিয়ানমারে যৌন নির্যাতনের শিকার হয়ে যেসব নারী গর্ভবতী অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের অনেকেই এখন গর্ভমোচন করাতে চাইছেন, এমন তথ্য জানিয়েছেন হোপ ফাউন্ডেশনের হয়ে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার কাজে ব্যাপৃত ডক্টর ধৃণময় বিশ্বাস। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন তাওহিদুল ইসলাম।
ডক্টর ধৃণময় বিশ্বাস, আপনি তো হোপ ফাউন্ডেশনের হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন, আপনারা আসলে কি ধরনের স্বাস্থ্য সেবা রোহিঙ্গাদের দিচ্ছেন?
হোপ ফাউন্ডেশন ফর ওমেন এন্ড চিলড্রেন অফ বাংলাদেশ, এটা মেইনলি মা এবং শিশুদের হেলথ নিয়ে কাজ করে, এবং যখন রোহিঙ্গা ক্যাম্পে নিউ ইনফ্যাক্ট শুরু হলো তখন আমরা গত মাসের 13 তারিখে সম্ভবত যাওয়া শুরু করলাম ওখানে, এবং বলতে গেলে অনেকেরই আগে আমরা যাওয়া শুরু করেছি ওখানে ক্যাম্পে। প্রতিদিন আমাদের ওখানে 5টি ক্যাম্প হয় এবং প্রত্যেকটা ক্যাম্পে আমরা সাধারণত রিপ্রোডাকটিভ হেলথ এবং পেডিয়াট্রিক হেলথ মানে মা এবং শিশুদের স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা সেই সমস্যার চিকিৎসা দিয়ে থাকি, এবং এখানে আমরা প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী দেখি, যার ভিতরে মারাই বেশি, মায়েদের সংখ্যা 40%, বাচ্চাদের সংখ্যা 45% এবং বাকিগুলো পুরুষ।
আপনারা সাধারণত নারী এবং শিশুদের মধ্যে কি ধরনের রোগ এখন পর্যন্ত দেখতে পেয়েছেন?
নারীদের ভিতরে আমাদের যে সার্ভিসটা আমরা মেইনলি দিয়ে থাকি, আসলে আমরা ক্যাম্প শুরু করার আগে মাইকিং করি যে আমাদের এখানে এই সমস্ত সার্ভিস দেওয়া হয়, সেটা হলো যে গর্ভবতী মায়েদের যে চেক আপ মানে ডেলিভারির আগের যে চেক আপ সেটা আমরা দিয়ে থাকি, এবং তাদের যে সাপ্লিমেন্টেশন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো আমরা দিয়ে থাকি, প্লাস তাদের কিছু সাইকোলজিক্যাল যে প্রবলেম হয়, সাধারণত সব মায়েদেরই সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটা দিয়ে থাকি, কিছু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কিছু সমস্যা হয় সেই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি, এবং আমরা দেখেছি যে ওখানে অনেক সময় আমাদের ক্যাম্পের আশেপাশেই ডেলিভারি হয়েছে সেগুলো আমাদের মিডওয়াইফরা গিয়ে অ্যাটেন্ড করেছে, এবং এই যাদের ডেলিভারিতে অনেক সময় অবস্ট্রাক্টেড লেবার হয় ডেলিভারি হচ্ছে না, বাধাগ্রস্ত ডেলিভারি হচ্ছে, সেই সমস্ত মাদেরকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা আবার এখানে কক্সবাজারে যে হসপিটাল আছে সেখানে পাঠিয়ে তাদের কে আমরা তাদের যে অবস্ট্রাক্টেড লেবার সেটার যে চিকিৎসা অনেক সময় সিজার করছি, অনেক সময় ফরসেপ ডেলিভারি করছি, এই চিকিৎসাগুলো আমরা দিচ্ছি। রোহিঙ্গাদের ভিতরে যে অবস্ট্রাক্টেড লেবার হয়, অবস্ট্রাক্টেড লেবারের একটা সিকোয়েন্স হচ্ছে যে ফিস্তুলা, তাদের সারাক্ষণ প্রস্রাব ঝরে, সেই রোগীগুলো আমরা পেয়েছি প্রায় 8 জন এ পর্যন্ত ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে, এবং প্রস্রাব ঝরার চিকিৎসা বাংলাদেশে এই চিটাং ডিভিশনের এই দিকে চিটাং মেডিকেল কলেজ ছাড়া হোপ ফাউন্ডেশনই শুধু এই চিকিৎসাটা দিয়ে থাকে এবং সম্পূর্ণ ফ্রি।
আপনি যেমনটা বলছিলেন যে যৌন নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদেরকে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের হোপ ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন নারীদের স্বাস্থ্য সেবা দিয়েছেন?
প্রত্যেক দিনই আমরা 10-15 জন করে পাই যারা যৌন নির্যাতনের শিকার, এবং এটার ফলে আরেকটা যে কাজটা হয় যে অনেকে যারা যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়েছেন তারা কিন্তু তাদের গর্ভটা রাখতে চাচ্ছেন না এবং অনেক সময় অ্যাবর্শন করিয়েছেন, এবং সেই অ্যাবর্শনটা কিন্তু সেফ অ্যাবর্শন নয়, আনসেফ অ্যাবর্শন, যার জন্য অনেক ব্লিডিং হয়েছে, অনেকে শকে গিয়েছে। আমরা তাদেরকে রক্তের ব্যবস্থা করেছি, অবশ্য সেটা আমাদের হাসপাতালে এনে এই চিকিৎসাগুলো আমরা তাদেরকে দিই।
আপনি একজন ডাক্তার হিসেবে নিশ্চয়ই যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন নারীদের সঙ্গে আপনার কথা হয়েছে, তারা তাদের দুঃখ কষ্টের কথা কি বললো আপনাকে?
প্রথমে হচ্ছে যে এই ধরনের কথা যখন, এই ধরনের প্রশ্ন যখন আমরা করি, আসলে তারা নিজেদের থেকে বলতে চায় না, কিন্তু আমরা অনেক সময় বুঝিয়ে ফেলি যে তাদের যে অ্যাটিটিউড, তারা যেভাবে তাকিয়ে থাকে কিছু না বলে, তখন আমরা আমাদের যারা মহিলা কর্মী আছে, যারা মিডওয়াইফ আছে, নার্স আছে, তাদেরকে দিয়ে আমরা প্রশ্ন করার চেষ্টা করি, তখন তারা তাদেরকে নিয়ে আলাদা করে বলার চেষ্টা করে তাদেরকে এইভাবে। অনেক সময় তারা এরকম বলতে যায় তাদের ভাইয়ের সামনে, তাদের বাবার সামনে তাদেরকে নির্যাতন করেছে, এগুলো খুবই প্যাথেটিক। এবং আমরা তাদের যে বার্থ ক্যানাল ইঞ্জুরি এগুলো আমরা অনেক পেয়েছি।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের মধ্যে মানসিক সমস্যা একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, আপনারা কি পরিমাণ শিশুকে এই ধরনের চিকিৎসা দিয়েছেন?
আমরা বলেছি যে আমরা যে প্রতিদিন 1200-1500 রোগী দেখি, তার ভিতরে 40% হচ্ছে চিলড্রেন, তার মানে আমরা প্রায় 400-500 বাচ্চাদের দেখে থাকি। এবং এখানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগ থেকে প্রতিদিন 2-3 ডাক্তার থাকে, প্লাস আমেরিকান একটা টিম আসছে এখানে, মেড গ্লোবাল, তাদের থেকেও শিশু ডাক্তার আমাদের প্রতিদিনই ক্যাম্পে যায়, তারা 4-5 মিলে এই বাচ্চাদের চিকিৎসা দিয়ে থাকে। এবং সেখানে আপনি বলছেন যে তাদের যে মানসিক সমস্যা সেটার ব্যাপারে আমরা আলাদা তার মাকে ডেকে, তার বাবাকে, অনেক সময় মা থাকে না বাবা থাকে সাথে, তাদেরকে ডেকে তাদেরকে আমরা কাউন্সিলিং করি, প্লাস তাদেরকে যে বেশি সমস্যা যেটা তাদের হলো ম্যালনিউট্রিশন, এটা প্রচন্ড সমস্যা ওই রোহিঙ্গা বাচ্চাদের ক্ষেত্রে, সেই ম্যালনিউট্রিশনের ব্যাপারে আমরা কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করি আমাদের পেডিয়াট্রিশিয়ানদের মাধ্যমে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এইডস রোগীও পাওয়া গেছে, এই বিষয়টি কি আপনি আমাদেরকে একটু জানাবেন?
মূলত আসলে আমরা ক্যাম্পে এইডস এর কোনো স্ক্রিনিং করিনি, তবে আমাদের হসপিটালে যে সমস্ত মায়েরা এসছেন, অবস্ট্রাক্টেড লেবার, আনসেফ অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন এবং ম্যাটারনিটি প্রবলেম নিয়ে আসে, তাদেরকে আমরা রুটিনলি স্ক্রিন করি। সেক্ষেত্রে আমরা এইচআইভি পজিটিভ পাইনি, এইচবিএসএসই পজিটিভ পেয়েছি, তবে আমাদের কক্সবাজার জেলার একটা হিসাব আছে, এই পর্যন্ত আমরা কক্সবাজার ডিস্ট্রিক্টে আমাদের যে সিভিল সার্জন অফিস আছে সেই অফিসের মাধ্যমে 61 এইচআইভি পজিটিভ রোগী পেয়েছি, যাদের 56 হলো পুরাতন, মানে তারা মিয়ানমার থেকে ডায়াগনোসড এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে এখানে চলে এসছে, এবং এখানে এসে নতুন ভাবে ডায়াগনোসিস হয়েছে 5 জনের, 56 আর 5, মোট 61 এ পর্যন্ত ডায়াগনোসড কক্সবাজার ডিস্ট্রিক্টে।
তাদের চিকিৎসার জন্য আপনারা কি করছেন?
তাদের চিকিৎসা আসলে এই চিকিৎসাটা আমরা দিচ্ছি না, আমরা যেহেতু নন গভর্নমেন্ট, এই চিকিৎসাটা দিচ্ছে আমাদের সরকারি হাসপাতাল, এবং তারা প্রয়োজনে ওখানে তাদেরকে আলাদা করে ভর্তি করে তাদের চিকিৎসা দিচ্ছেন। এবং এই যে 61 জন, তাদের ভিতরে একজন কিন্তু মারাও গেছেন, এবং তাকে আমাদের সরকারি হাসপাতাল থেকে তাকে চিটাং মেডিকেলে পাঠানো হয়েছিল, ওখানে গিয়ে সে মারা গেছে।
আপনারা হোপ ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে, আন্তর্জাতিক এবং বাংলাদেশের মধ্যে কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে, এবং তারা কি ধরনের সেবা আসলে রোহিঙ্গাদের দিচ্ছে?
আসলে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে, যেমন তবে আমরা যে সেবাটা দিচ্ছি ম্যাটারনাল হেলথ, এই সেবাটা অনেকেই দিচ্ছে, যেমন আদিন হসপিটাল, তারপরে গণস্বাস্থ্য একটা এনজিও আছে, তাদের হেলথ প্রোগ্রাম আছে, তারা দিচ্ছে, তারপরে আরও অনেক, যেমন কমিউনিটি বেসড মেডিকেল কলেজ আছে ঢাকার, তারা আসছে এখানে, তারপরে আমাদের যে বাংলাদেশের গাইনি অফ সোসাইটি আছে তারা এসছেন, এরকম আমরা যতদূর জেনেছি যে 45-50 এনজিও আছে দেশি বিদেশি সব মিলে, ব্র্যাক আছে একটা, সবাই মিলে এরকম 45-50 এনজিও আছে যারা এই হেলথ এর সার্ভিসটা দিচ্ছে। আমাদের কক্সবাজার ডিস্ট্রিক্টের মাধ্যমে 7,37,844 আজকে পর্যন্ত এতগুলো রোগী আমরা দেখেছি, সরকারি বেসরকারি সবাই মিলে, এবং আমরা ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছি 1,27,000 বাচ্চাদের, আন্ডার 5 বাচ্চাদের, এবং মিজিলস টিকা দিয়েছি, এমআর টিকা দিয়েছি 1,29,750 জনকে এই পর্যন্ত, এবং পোলিও ভ্যাকসিন দিয়েছি প্রায় 70,000 বাচ্চাদেরকে। সুতরাং এটা একটা তথ্য যেটা আমরা সিভিল সার্জন অফিস থেকে পেয়েছি।
আন্তর্জাতিক যেসব সংস্থা ওখানে কাজ করছে তাদের সঙ্গে কি আপনাদের কোনো ধরনের অংশীদারিত্ব রয়েছে যার মধ্য দিয়ে আরো উন্নত সেবা দেওয়া সম্ভব?
আমরা যে ক্যাম্পগুলো পরিচালনা করছি এটার অর্থায়নই করছে ইউনেপিএ, এবং তারা আমাদেরকে প্রতিদিন সুপারভাইজ করে, তারা আমাদের কোয়ালিটি চেক করে, তারা আমাদের প্রতিদিন তাদের যে উপদেশ আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য সেগুলো আমাদেরকে দিচ্ছে, এবং তাদের সাথে আমরা প্রতিনিয়ত ইন্টারঅ্যাক্ট হচ্ছে তাদের সাথে, এবং এখানে IOM, ইউনিসেফ, WHO এদের সাথে আমাদের প্রায় প্রতিদিনই মিটিং থাকে। আমাদের অ্যাক্টিভিটি বা অন্যান্য যারা যা করছে তাদের অ্যাক্টিভিটি সব মিলে একটা ইন্টারঅ্যাকশন হয়, এবং কিভাবে কোয়ালিটি অ্যাসিওর করা যায় সেই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট।
অনেক রোহিঙ্গা রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা যতটা জানি সেখানে অনেকেই মারা গেছেন।
এই বিষয়ে আসলে আমার তেমন ধারণা নেই, কারণ এই এই ব্যাপারগুলো তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাধ্যমে রিফার করা হয়। আমরা যেহেতু নন গভর্নমেন্ট, আমরা যতদূর জেনেছি যে প্রথম দিকে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হলো তখন যে বিভিন্ন ধরনের বুলেট ইঞ্জুরি এইগুলো ওখানে গেছে, প্লাস অনেক বার্নের রোগী আমরা পেয়েছি যেটা আমরা আমাদের কক্সবাজারে তেমন একটা পাইনি, এগুলো সব চলে গেছে চিটাগাং এ, এবং ওখানে তাদের চিকিৎসা হয়েছে, অনেকে ওখানে মারা গেছেন, কতজন ঠিক মারা গেছেন এটা আমরা জানি না। তবে আমাদের এখানে যারা মারা গেছেন তারা বুলেট ইঞ্জুরি বা বার্নের তেমন কেউ নাই, তবে এখানেও মারা গেছে।
এখানে যারা মারা গেছেন তারা কি কারণে মারা গেছেন?
এখানে যারা মারা গেছেন মেইনলি বাচ্চারা মারা গেছে, তাদের নিউমোনিয়া হয়েছে বেশি, ম্যালনিউট্রিশনে ভোগে তাদের ইনফেকশনটা বেশি হয়, আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এবং কিছু মারা গেছে আনসেফ ডেলিভারি, তারপরে সেপটিক অ্যাবর্শন, এগুলোতে মারা গেছে। কলেরা তো মারা গেছে দু একজন, অবশ্যই এক্সাক্ট হিসাবটা আমার কাছে নাই ঠিক কলেরাতে কতজন মারা গেছে।
আপনি যেহেতু ডাক্তার হিসেবে সেখানে কাজ করছেন, আপনি কি আমাদেরকে জানাবেন যে যেসব রোহিঙ্গা শিশুরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিন্তু তাদের বাবা মা কেউই নেই, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে চিকিৎসাটা দিচ্ছেন, তাদের ওই রোহিঙ্গা ক্যাম্পে কি অবস্থান, তারা কোথায় থাকছে?
এইটা আসলে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, যেমন আমি যতদূর জানি ব্র্যাকের একটা প্রতিষ্ঠান, ব্র্যাক একটা শেল্টার তৈরি করেছে, ব্র্যাকের মতো আরো কয়েকটা এনজিও তারা তাদের জন্য আলাদা শেল্টার তৈরি করেছে, তাদের লেখাপড়ার ব্যবস্থা, তাদের যে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, এই ব্যবস্থাগুলো তারা করেছে, এবং তারা এটা করছে আসলে এরকম না যে একই ধরনের বাচ্চা তারা প্রতিদিন রাখছে, তারা হলো একটা শেল্টার তৈরি করেছে, সেখানে বিভিন্ন সময়ে একবারে 20 জন, 25 জন বা 30 জন বাচ্চা এসে 1-2 ঘন্টা খেলে, তাদের গেম, বিভিন্ন ধরনের গেম খেলে রিক্রিয়েশন করে তারা চলে যাচ্ছে এরকম। কিন্তু স্থায়ীভাবে ওই বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এটা আমি অবশ্য ঠিক বলতে পারলাম না।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কলেরা সহ অন্যান্য রোগের টিকা দেওয়া হচ্ছে, এই টিকা কর্মসূচি সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন?
হ্যাঁ, এই পর্যন্ত প্রথম রাউন্ডের টিকা কলেরা দেওয়া শেষ, প্রথম রাউন্ডে প্রায় 7,04,000 দেওয়া হয়েছে, এবং সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে, এটা 4-5 দিন হলো সম্ভবত, এখানে 1,51,000 কে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডে।
মাঠ পর্যায়ে যেহেতু আপনি কাজ করছেন, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আর কি কি পদক্ষেপ নিতে পারলে রোহিঙ্গাদের বা রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্যসেবা আরো ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হতো?
যেমন এটা আমরা অলরেডি ভেবেছি, রেড ক্রিসেন্ট অলরেডি ওখানে একটা হসপিটাল শুরু করেছে, রেড ক্রিসেন্ট সম্ভবত 60-bed, 60-bed একটা হসপিটাল অলরেডি শুরু করেছে অ্যাক্টিভিটি, আমরাও করতে যাচ্ছি। আমাদের প্ল্যান, আমরা 40-bed হসপিটাল করব, ইনিশিয়ালি 20 দিয়ে আমরা শুরু করব আগামী 1 সপ্তাহের ভিতরে। ওখানে একটা পার্মানেন্ট সেট আপ থাকতে হবে, সেটা আমরা শুরু করছি, রেড ক্রিসেন্ট অলরেডি শুরু করেছে, এবং ফিল্ড ওয়ার্কার থাকতে হবে, তারা কমিউনিটিতে যাবে, যেটা আমরা ক্যাম্পের সময় যাচ্ছি, এটা ক্যাম্প না, একটা স্থায়ী ভাবে এটা আমাদের ওই রোহিঙ্গা কমিউনিটিতে যেতে হবে। তারা গিয়ে যদি বাড়ি বাড়ি গিয়ে, কারণ ওরা তো আসলে তারা যে স্বাস্থ্য সেবা চাবে এই অ্যাটিটিউডটাই তাদের নাই, সেই অ্যাটিটিউড তৈরি করার জন্য আমাদের মাঠ কর্মীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যদি কাউন্সেলিং করে, বিশেষ করে পুষ্টির বিষয়ে, তাহলে মনে হয় ওই বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারবো। প্লাস শিডিউল যে টিকাগুলো সেই ব্যাপারেও তাদেরকে বলবে যে কখন কখন দিতে হবে, তাহলে তারা উদ্বুদ্ধ হবে এবং আমরা যদি এই পার্মানেন্ট সেটআপের মাধ্যমে এই সার্ভিসগুলো অ্যাভেলেবল করতে পারি তাহলে তাদের স্বাস্থ্যসেবা আরো বেটার দিতে পারি।
শুরুর দিকে অভিযোগ উঠেছিল যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং খাবার পানির অভাব রয়েছে, এখন এই দুটো বিষয়ে কি সমাধান হলো?
এদের জন্য তো কেউই রেডি ছিল না, প্রথম দিকে তো এই সমস্যাটা হবেই এবং আমরা তো কাজ শুরু করেছি সম্ভবত 12 তারিখে, কিন্তু এর আগে দেখেন আপনি কতদিন চলে গেছে, সেই অগাস্টের 25 তারিখে যদি শুরু হয় তার মানে আরো 15-16 দিন এর আগে চলে গেছে। এই সময়টার অবস্থা খুবই ভয়াবহ, খুবই বিপজ্জনক ছিল, আশেপাশের সবাই পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, খাবার পানির, আমার মনে হয় ওই সময় তাদের অনেক সমস্যা হয়ে গেছে যেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন অনেকেই চলে এসছে, যেমন ব্র্যাক অনেক টিউবওয়েল দিয়েছে বা অন্যান্য এনজিও অনেক টিউবওয়েল দিয়েছে, অনেক হাজার টিউবওয়েল অলরেডি দেওয়া হয়ে গেছে এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাটা অতটা হয়নি, তবে সেফ ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা মোটামুটি এস্টাবলিশড, এখন সবাই এখন বিশুদ্ধ পানি পাচ্ছে।
ডক্টর নিরিন্ময় বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
বাংলাদেশে 5 বারের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন তারকা খেলোয়াড় সালেহা পারভীন সেতু স্বামীর নির্যাতনের শিকার হয়ে খেলা বন্ধ করে দিয়েছেন। একমাত্র পুত্রকে নিয়ে সেতু অনেকটাই অসহায় এখন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে পারিবারিক নির্যাতন বন্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন সালেহা পারভীন সেতু। ওয়াশিংটন স্টুডিও থেকে সালেহা পারভীন সেতুর সঙ্গে কথা বলেন সালিম হোসেন।
সালেহা পারভীন কেমন আছেন? সম্মুখীন হয়েছেন, যদিও সংকট থেকে উত্তরণের পথে এখন রয়েছেন, তো আপনি কি একটু বলবেন কি হয়েছিল, কেন হয়েছিল এবং এখন কি অবস্থায় আছেন?
আমার বিয়ে হয়েছিল 2007-এ, তারপর থেকে আমার আমি পারিবারিক একটা নির্যাতনের শিকার হই, তো অনেকটা বিশেষ করে সন্তানের জন্য, তারপরে কিছু ছিল ব্ল্যাকমেইলিং ছিল যেগুলো নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়ার ভয় ছিল, যার কারণে আমি বের হতে পারিনি, 9 বছর অনেক দেরি হয়ে গেছে। তো আমি অনেক স্ট্রাগল করেছি, আমি আমার ক্যারিয়ার, আমার টেবিল টেনিস, আমি সবকিছু ছেড়েছিলাম আমার সংসারটাকে, সংসারের জন্য। তো শেষ পর্যন্ত যেটা হয়েছে যে আমি অনেক নিজেদের সহ্য করে তারপর লাস্টে আমি একটা মামলা করি উত্তর পশ্চিম থানায়, যে মামলার প্রতিকার আমি পাইনি। তারপরে হচ্ছে আমার শেষ পর্যন্ত আমার ছেলেকে আটকে ফেলে, লাস্টে কথা হয়েছিল 2 দিন তার কাছে থাকবে।
মানে মূল সমস্যাটা আপনার স্বামী নুরুল ইসলাম বাবুর সঙ্গে?
জি জি জি।
আচ্ছা, মানে কি নিয়ে আসলে গন্ডগোলটা হয়েছিল?
আসলে এই আমাদের সমাজে যে নারী নির্যাতন কি কারণে, আসলে পারিবারিক যে মূল্যবোধ, যে নৈতিক শিক্ষা, যে লিঙ্গ বৈষম্যতা যে কারণে হয়, মানে এটাই, মানে তার যে নেচার, তাদের স্বভাব, যে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষার প্রচন্ড অভাব ছিল, তো ওই কারণে, এবং সে প্রচন্ড ব্যাড টেম্পার ছিল, মানে সে অল্পতে প্রচন্ড রেগে যেত এবং মানে ভয়ানক অ্যাটিচিউড, ভয়ানক কার্যকলাপ এগুলো সে করত।
তার পেশা কি ছিল? উনি কোন পেশার লোক?
সরি,
আপনার স্বামী কি পেশায় ছিলেন?
সে হচ্ছে প্রথমে জব করত, তারপরে বিজনেস স্টার্ট করে, বিজনেস করত, ফরওয়ার্ডিং বিজনেস।
আচ্ছা আচ্ছা। তো আপনাদের, আমরা জানি আপনাদের বোধহয় একটি সন্তান, একটি ছেলে, এবং আপনি টেবিল টেনিস খেলার পাশাপাশি আপনি স্কুলেও শিক্ষকতা করতেন?
জি জি জি।
তো আপনি একজন পেশাজীবী এবং শিক্ষিত নারী এবং একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আপনার উপর যে আপনার স্বামী এরকম খারাপ আচরণ করত, তো এটার কোনো প্রতিবাদ আপনি কিভাবে করেছেন, করেছেন বা কিভাবে করেছেন এবং তার ফলাফল কি হয়েছে?
আমি অনেকবার এসেছিলাম আমার ফ্যামিলিতে এসে, আমি ট্রাই করেছিলাম অনেকবার আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে, সবাইকে নিয়ে, কিন্তু কোনো সলিউশন হচ্ছিল না। বারবার ট্রাই করছিলাম, আমি এসে এসে অনেকবার গিয়েছি, আমি ট্রাই করছি সংসারটাকে তাকে বোঝানোর জন্য, তো এই জন্য আমার লেট হয়ে গেলো, বিশেষ করে বাচ্চার জন্য আরো, তো সমাধান হয়নি আসলে। কারণ আসলে মানুষের যে নেচার, ছোটবেলার যে শিক্ষা, সেই শিক্ষা আসলে ছোটবেলা থেকে যদি পারিবারিক নৈতিক শিক্ষা ঠিক মতো না হয় সেটা আসলে কখনো চেঞ্জ হওয়া সম্ভব না। তো আসলে আমি চেষ্টা করেছিলাম, লাস্টে হয়নি, তো এটা হচ্ছে মেইন প্রবলেম আসলে।
মানে আপনার স্বামীর সঙ্গে সংসারটা গোছানো হওয়ার না হওয়ার কারণে আপনি কি সেপারেশনে ছিলেন?
আমি হচ্ছে যেহেতু আমি প্রতিনিয়ত টর্চারের শিকার হতাম, হিউজ টর্চার এবং অমানবিক টর্চার, মানে আমাকে
মানে শারীরিক এবং মানসিক দুই ভাবেই,
শারীরিক মানবিক এবং অমানবিক স্টাইলে, মানে নরপিশাচী স্টাইলে আমাকে টর্চার করা হতো, স্বাভাবিক কোনো ইয়ে মতো না, শারীরিক ভাবে, মেন্টালি, ফিজিক্যালি ভাবে, ইকোনমিক্যালি, সব দিক থেকেই আমি নির্যাতিত ছিলাম, সব দিক থেকেই।
তারপরে কি আপনি সন্তান নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন?
তারপরে হচ্ছে লাস্ট ডিসেম্বরে, ডিসেম্বরের ১৩ ২০১৬ ফাইনালি আমি আমার ছেলেকে নিয়ে আমার বোনের বাসায় উঠি।
কোথায় সেটা?
বোনের বাসায়, আমার বড় বোনের বাসায়।
ঢাকাতেই?
ঢাকাতেই, জি। আমার ফাদার মাদার বেঁচে নেই, তারা অনেক আগেই মারা গেছে, তো আমি আমার বড় বোনের বাসায় উঠি।
আচ্ছা, তারপরে আমরা শুনেছি যে আপনার ছেলেকে, নিজের ছেলেকেই তিনি আপনার কাছ থেকে আলাদা করার জন্য হয়তো না বলে নিয়ে যেতে চেয়েছিল।
জি, সেটা হচ্ছে যে সে সুন্দর মতোই আমাকে প্রথমে বলে নিছে যে সে আমার কাছে পাঁচ দিন থাকবে, তার কাছে দুদিন থাকবে, সেই শর্ত সাপেক্ষে তাকে আমি দিছিলাম। দেওয়ার পরে সে তাকে আটকায় ফেলে এবং আমাকে ফোনে কথা বলতেও দেয়নি। আমার তখন টুর্নামেন্ট চলতেছিল, ৩৭তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা চলতেছিল, তখন সে আমার সঙ্গে কথা বলতেও দেয়নি। তারপর লাস্ট আমি যখন স্কুলে যাই তাকে আনতে, আমি বললাম যে আমি বাবুকে নিউ সিকিউরিটি কার্ড দাও, তারপর সে আমাকে দেয়নি। এখানে পরে অনেক সিনকেট হয়েছে, এখানে সে আমার নামে জিডি করছে, ওখানে পুলিশ আসছে, মানে জিনিসটা দেখা যাচ্ছে, মানে যাচ্ছে যাচ্ছে জোর করে, মানে আমি কোনো ইয়ে করছি না, মানে সে আমাকে ব্যালেন্স করার জন্য যাতে আমি নিতে না পারি, ওখানে সিকিউরিটি কার্ড তার কাছে ছিল, তো ম্যানেজমেন্টও তাকে দিছে। পরবর্তীতে সে বাচ্চাকে পুরো আটকায় ফেলার প্ল্যান করছে আর কি। লাস্টে আমি বাধ্য হয়ে আমার ভাইকে ফোন করি, যে আমার 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 ইমিডিয়েটলি আমার ভাই কাজী আব্দুল মজিদ, এবং ও সবসময় আমার পেছনে ছিল। তো এর আগে আমি আমাকে বলছিল, কিন্তু আমি আমি চাইনি কি কোনো আসতে, আমি চাইছি, চেষ্টা করছি, আমি আমার আমি
মানে মিউচুয়ালি এটা সলভ করা যায় কিনা সেই চেষ্টা করেছেন?
হ্যাঁ, আমি আমার আমি আমার বেস্ট চেষ্টা করছি, আমি এই ধরনের সিচুয়েশনে কখনো আসতে চাইনি।
আচ্ছা, আইন আইন
আসতে বাধ্য হয়ে যখন আমার ছেলেকে আটকে ফেললো, আমার ছেলেকে আমি পাচ্ছি না, তখন তো আর আমার পেছনে ফিরে তাকান এই সময় নেই।
আচ্ছা, আইনের সহায়তা পেয়েছেন কিভাবে আপনি, কতটুকু পেয়েছেন
আইনের?
জি,
আইনের সহায়তা হচ্ছে যে এর আগে আইনের কোনো সহায়তা আমি পাইনি, কিন্তু এবার যেটা হচ্ছে আমাদের নড়াইলের ডিবি স্যার নাজমুল স্যার, যার অশেষ তারপরে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আমি, যে তিনি নিজ উদ্যোগে এবং পরে উনি ডিবি রাসেল স্যারকে দায়িত্বটা দিয়েছিলেন, পরে ওনারাই এই সমাধানটা করেছে।
আচ্ছা, এখন তো মানে ১৫ বা ২০ বছর আগের তুলনায় এখনকার সময় আলাদা, এখন সামাজিক গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তি এত উন্নত হয়েছে যে কোথাও কিছু ঘটলে মানুষ জেনে যাচ্ছে। তো এক সময় অনেক ডোমেস্টিক ভায়োলেন্স হতো সারা দুনিয়ায়, এখনো হয়, বাংলাদেশেও প্রচুর পরিমাণে হতো, এখনো হচ্ছে, আগে কেউ জানতো না, এখন অনেক সহজে মানুষের দৃষ্টিতে চলে আসে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার কারণে। মানুষ মোবাইলের মাধ্যমে কিংবা ইন্টারনেটে সব আপলোড করে দিচ্ছে, ফেসবুকে, টুইটারে, অন্যান্য সব মাধ্যমে। তো আপনি যেরকম নির্যাতনের শিকার হয়েছেন, পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে এরকম পরিস্থিতির শিকার হচ্ছে, তো আপনি অন্যদের জন্য কি করতে চান, এরকম পরিস্থিতির শিকার যারা আছেন তাদের জন্য আপনার পরামর্শ কি?
পরামর্শ হচ্ছে, আমার মনে হয় প্রত্যেককে, যেমন এখন কিন্তু সচেতন হচ্ছে, যেমন একটা আমি একটা কথা বলি, যেমন অনেকে বলে যে ডিভোর্স হচ্ছে, তা আমি বলবো ডিভোর্স হচ্ছে না, এখন অনেকে সচেতন হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, তার রাইট সম্পর্কে কোনটা রাইট কোনটা রং সেই সম্পর্কে সে অ্যালার্ট হচ্ছে, এই জন্য হচ্ছে মনে হচ্ছে যে ডিভোর্স হচ্ছে।
তারপরেও অনেকে হচ্ছে না, অ্যালার্ট হচ্ছে না, তাদের জন্য আপনি কি সাহস যোগানোর জন্য কিছু বলবেন?
আসলে যেটা হচ্ছে যে প্রথমত নিজেকে নিজেকে স্ট্রং হতে হবে।
জি,
আমি যতক্ষণ না নিজে ঘুরে দাঁড়াইছি, কেউ কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে পারে নাই, আমাকে কেউ কিছু করাতে পারেনি। তো প্রত্যেককে আমার মনে হয় নিজের নিজেকে আগে অনেক বেশি স্ট্রং হতে হবে, স্বাবলম্বী হতে হবে, শিক্ষিত হতে হবে, পারিবারিক যে মূল্যবোধগুলো সম্পর্কে, মানে এগুলো সবাইকে বলছি, সামাজিক যে বৈষম্যগুলো এগুলো দূর করতে হবে। আর আমি যেটা বলবো, সবাই প্রত্যেকে নিজেকে মানে নিজের অধিকার সম্পর্কে বোঝা, নিজের রাইট সম্পর্কে নিজেকে স্ট্রং হওয়া, নিজেকে ভূমিকা নিতে হবে প্রত্যেকে, কারণ যার নিজের জায়গা একমাত্র সেই বুঝে, সেই ফিল করে, মানুষ কিন্তু পরে ফিল করে আমার এটা মনে হয়। কারণ আমি যতক্ষণ না ঘুরে দাঁড়িয়েছি আমাকে কিন্তু কেউ ঘোরাতে পারেনি। হ্যাঁ, তো আমি এই কথাটাই বলবো যে প্রত্যেকে তার নিজের জগতে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে জানতে হবে, রাইট রং এগুলোই, নিজেকে স্বাবলম্বী হতে হবে।
আচ্ছা, আপনি একজন ক্রীড়াবিদ, আপনার এই পারিবারিক অশান্তির কারণে আপনার আপনি খেলোয়াড় হিসাবে কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন? আপনার প্র্যাকটিসে অসুবিধা হয়েছে কিংবা আপনি কোনো টুর্নামেন্টে যেতে পারেননি, এরকম কখনো হয়েছে?
আমি যখন কারেন্ট ফর্মে দুর্দান্ত ফর্ম তখনই আমি খেলাটা ছেড়েছি, আমার সময় ছিল পুরাটা তখন। হ্যাঁ, এবং ডেফিনেটলি যে আমি যখন আমার আমার বিয়ের পরে আমার যখন চাকরিতে গেলাম, আমার চাকরি সংসার প্র্যাকটিস, তো ডেফিনেটলি ক্রিটিক্যাল সিচুয়েশন, তো অবশ্যই আমার সমস্যা হয়েছে। তারপর তো আমি ছাড়তে বাধ্য হয়েছি, তারপর তো বেবি হলো, এর মধ্যে তো প্রবলেম তো ইয়ে করছে, আমার ব্যাট, আমার ব্যাট ভাঙ্গা হয়েছে, আমার ন্যাশনাল প্রাইজ ভাঙ্গা হয়েছে, তো ডেফিনেটলি আমার প্রবলেম হয়েছে। আমি কারেন্ট টাইম আমার যখন ফুল ফর্ম একদম তখন আমাকে খেলা ছাড়তে হয়েছে।
বাংলাদেশের টেবিল টেনিসের কি অবস্থা এখন?
বাংলাদেশের টেবিল টেনিসের এবার যে ন্যাশনাল যেটা দেখলাম আমি, সত্যি কথা যেটা সেটা হচ্ছে আমি অনেক প্লেয়ার বেড়েছে যেটা এর আগে ন্যাশনালে কখনো দেখিনি, যেটা এর আগে যেটা ফেডারেশন স্টেপ নিয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যার কারণে যেসব ডিস্ট্রিক্ট আগে কোনোদিন খেলেনি সেসব ডিস্ট্রিক্ট থেকেও প্লেয়ার আসছে। এবং আসলে কি একটা কথা বলবো যে ক্রিকেট কিন্তু আজকে এখানে ছিল না, কেউ না কেউ কাজ করে এখানে এনেছে, প্রত্যেকটা ইভেন্টই এরকম। তো টেবিল টেনিসে তো এখন কিছু প্লেয়ার আসছে, মেয়ে মৌ নামে একটা প্লেয়ার আছে এবং ছেলেদের মধ্যে জুনিয়র কিছু প্লেয়ার আছে। একটা গাইডলাইন লাগবে, ফেডারেশনকে স্টেপ নিতে হবে, মানে নাথিং ইজ ইম্পসিবল। আসলে আমাদের চিন্তা করার সাহসটাই নেই, আমরা চিন্তা করতে পারি না দূরে, তো আগে তো চিন্তা করতে পারি, উইনিং পটা থাকতে হবে। একটা ফেডারেশনকে যদি আগেই বলে যে আমরা এটা নাই ওটা নাই, থাকবে না, কিন্তু ওইটা বের করে নিতে হবে। তো ফেডারেশনকে আগে উইনিং থাকতে হবে যে আমার টেবিল টেনিসকে আমি এখানে নিতে চাই, এখানে দেখতে চাই, আমার মনে হয় তাহলে সম্ভব। টেবিল টেনিসে অনেক প্লেয়ার বেড়েছে, অনেক ভালো প্লেয়ার আছে যাদেরকে গাইড দিলে একটা সিস্টেমিক লং টার্ম প্ল্যান করে সিস্টেমেটিক ওয়েতে, এবং টুর্নামেন্ট খেলাতে হবে প্রচুর পরিমাণে, ইন্টারন্যাশনাল ম্যাচ ন্যাশনাল পর্যায়ে, তাহলে ভালো মতো মানে খুব ভালোভাবে ইন্টারন্যাশনাল লেভেলে খেলা সম্ভব।
অসংখ্য ধন্যবাদ।
এবং আমি পার্সোনালি আমার টেবিল টেনিসটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি আপনাকে একটা কথা বলে শেয়ার করি আজকে আমি সবার সঙ্গে, যে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, আমি কখনো কাউকে বলতাম না, কারণ আমি কখনো স্যাটিসফাইড ছিলাম না, আমার সবসময় টার্গেট ছিল ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু আমি জানতাম না সেখানে ওয়েটা কি। তখন আমি ছোট ছিলাম, আমি ফিল করতাম, আমি যখন বাইরে খেলতে যেতাম আমার মন খারাপ থাকতো, সবাইকে দেখতাম বাইরে প্লেয়াররা ওরা এরকম করে খেলে, আমরা মনে করতাম যে ওরা কোন গ্রহে থেকে আসছে, ওরা এরকম খেলে আমরা কেন পারি না। তো এটা আসলে ফেডারেশনকে স্টেপ নিতে হবে, তো ফেডারেশনকে স্টেপ নিলে টেবিল টেনিসও ক্রিকেটের মতন একটা জায়গায় যাওয়া সম্ভব, আমি বিশ্বাস করি মনে প্রাণে।
সালেহা পারভীন সেতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে দামি মশলা চুনিরাঙ্গা মশলা নাম যার, সেই জাফরানের এই মুহূর্তে প্রতি কিলোগ্রাম বাজার মূল্য $1,500। এবং আফগানিস্তানে এখন চাষিরা, কৃষিজীবীরা, বিশেষ করে হেরাত প্রদেশের কৃষিজীবীরা আফিম চাষের বদলে, আফিম চাষের জায়গায় এই জাফরান চাষ শুরু করেছেন। এরই ওপর একটি রিপোর্ট প্রণয়ন করেছেন ভয়েস অফ আমেরিকার ফেইথ লাপিডাস, তারই এখন বিবরণ শোনাচ্ছি আপনাদের। আফগানিস্তানের পশ্চিমী জনপদ হেরাতের কৃষিজীবীদের আশা যে জাফরান চাষ তাদেরকে হয়তোবা এখন আফিম চাষের আসক্তি হতে নিবৃত্ত করতে পারবে। ভয়েস অফ আমেরিকার ফেইথ লাপিডাস তাঁর এক রিপোর্টে লিখছেন, চুনিরাঙ্গা সুকুমার পেলব ফুল থেকে যে জাফরান তৈরি হয় বিশ্বের সবচেয়ে মহার্ঘ মূল্যবান মশলা সেটি, এবং ব্যাপক হারে এই জাফরানের চাষ করে আফগান কৃষিজীবীরা অনেক বেশি লাভবান হতে পারেন, আফিম চাষের ব্যবসা থেকে হঠে আসবার একটা সুযোগ দিতে পারে এই চুনিরাঙ্গা মূল্যবান মশলা জাফরানের চাষ। এই মুহূর্তে দেশটির সব চেয়ে বড় রফতানি সামগ্রী হল অবৈধ আফিম। সরকারের কর্মসূচিতে ও একই সঙ্গে পশ্চিমা দাতাদের সাহায্য সহায়তাও যে উৎপাদনকে রোধ করতে চাইছে, এখন এরই বিকল্প হয়ে উঠে আসছে চুনিরাঙ্গা মশলা জাফরান, এই মুহূর্তে যার বাজার মূল্য প্রতি কিলোগ্রামে $1,500। এই জাফরানেরই চাষ করেন মোহাম্মদ ইব্রাহিম।
The saffron cultivation is a legal cultivation and the profit is very high and good compared to
বলেন জাফরানের চাষ আইন সম্মত বৈধ চাষ, লাভ বিস্তর আফিম চাষের তুলনায় তো বটেই। এখনো যে চাষি ভাইরা আফিমের চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি, আল্লাহ সুবহান তাআলা এবং সে সঙ্গে মানুষ ত্যাজ্য বলে প্রত্যাখ্যান করে আফিমের চাষ, ভাই আপনারাও তাই করুন। জাফরানের চাষ শত শত নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে হেরাতে। কারোখ অঞ্চলে ডজনকে ডজন নারী এই চুনিরাঙ্গা সুকুমার পেলব ফুল তোলার কাজ করেন। জাফরান চাষি শাহের রাশিদি বলেন, এখানে কাজ করে আমরা আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণের বন্দোবস্ত যোগাই। এখন স্থানীয়ভাবে এখানকার জাফরান শিল্প মাথাচাড়া দিয়ে উঠেছে, ইরানের আধিপত্য বিস্তারী বাজারে নিজেদের প্রভাব নজর কাড়া মাত্রায় নিয়ে তুলেছে গুণগত মানের নিরীখেও। আফগানিস্তানে এখন 3,000 হেক্টর জমিতে এর চাষ হচ্ছে, যা থেকে উৎপন্ন হবে 8 টন ওজনের এই মহামূল্যবান পেলব চুনিরাঙ্গা মশলা জাফরান।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
আর এখন শুনবেন আজকের সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার 2018 সালের শেষ নাগাদ ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন থেকে প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। ইউনেস্কো প্যারিস ভিত্তিক জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা, যাদের লক্ষ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, কৃষি, যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় ঘটানো। এই সংস্থার প্রশংসিত কাজ হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ প্রোগ্রামের অধীনে বিশ্বের গুরুত্বপূর্ণ কৃষ্টি সভ্যতার নিদর্শনগুলিকে রক্ষা করা এবং রক্ষণাবেক্ষণ করা। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিমার্ট বলেন, অত্যন্ত দীর্ঘ সলা পরামর্শের পর এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে $550 মিলিয়ন পরিশোধ করেনি, কারণ 1990 সালের জাতীয় আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের যে সংস্থা প্যালেস্তাইনকে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার অনুকূলে অর্থ দেওয়া বন্ধ করতে হবে। এই পদক্ষেপ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তাকে উপেক্ষা করবে, যে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করে দুটি দেশের জনগণের জীবনে প্রকৃত ভাগ্যের উন্নয়ন ঘটানো যেত। 2011 সালে ইউনেস্কো এমনি একটি পদক্ষেপ নিয়েছিল এবং আইনগতভাবে যুক্তরাষ্ট্র এই সংস্থার পক্ষে অর্থায়ন তখন বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের তরফে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ইউনেস্কোতে ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতাসহ অতিমাত্রায় রাজনীতিকরণের কারণে। উদাহরণস্বরূপ, জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশন লক্ষ্য করে যে ইউনেস্কো সংস্থাটি ঐতিহাসিক পুরনো শহর হেব্রন এবং টুম্ব অব প্যাট্রিয়ার্ককে ফিলিস্তিনি অঞ্চলের অংশ হিসেবে সর্বসাম্প্রতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ ছিল ইসরায়েল এবং ইহুদিদের তাদের হাজার বছরের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে ফেলার এক নির্মম প্রয়াস। চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের বিভিন্ন স্তরে যে সংস্কার প্রবর্তনের উপর জোর দিয়েছেন, ইউনেস্কোতে তেমনি মৌলিক সংস্কার প্রবর্তনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এরপরেও ইউনেস্কোর সঙ্গে সংশ্লিষ্টতা বজায় রাখবে এবং সদস্যভুক্ত নয় এমন পর্যবেক্ষক দেশ হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী থাকবে, যাতে করে সংস্থাটির নেওয়া কিছু কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর বেলায় যুক্তরাষ্ট্র তাদের মতাদর্শ, বিষয়বস্তু এবং বিশেষ দক্ষতা দিয়ে অবদান রাখতে পারে। ইউনেস্কো থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে শিক্ষা, বিজ্ঞান, কৃষি, যোগাযোগ এবং তথ্যাদি বিনিময় সম্পর্কিত আন্তর্জাতিক সহযোগিতার বেলায় যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসবে না, যা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলময় হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন পালা শেষ করবার আগের পালা, অর্থাৎ কিনা সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ভিয়েতনামের এপেক শীর্ষ সম্মেলনের সময় তিনি সিরিয়া বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর কথায় দু তিনটি সংক্ষিপ্ত বাক্য বিনিময় করেছেন। দানাং থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় যাবার পথে এয়ারফোর্স ওয়ান বিমানে সংবাদদাতাদের ট্রাম্প বলেন যে সিরিয়া বিষয়ক একটি যৌথ বিবৃতি তিনি পুতিনের সঙ্গে প্রকাশ করতে রাজি হন, যার ফলে প্রচুর সংখ্যক জীবন রক্ষা করা সম্ভব হবে। প্রথমে ক্রেমলিনে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয় যে এই দুই নেতা সিরিয়ায় সহিংসতা হ্রাস, অস্ত্রবিরতি কার্যকর করা, অবাধে মানবিক সাহায্য পাঠানো এবং এই সংঘাত বন্ধের জন্য চূড়ান্ত রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে উত্তেজনা হ্রাস করার এলাকা গঠনের গুরুত্ব নিশ্চিত করেছেন। পুতিন আজ দানাংয়ে সংবাদদাতাদের বলেন যে এই যৌথ বিবৃতি হচ্ছে অসাধারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নীতিমালা নিশ্চিত করছে। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, মনে হচ্ছে আমাদের মধ্যে পরস্পর ভালো অনুভূতি রয়েছে, ভালো সম্পর্ক আছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভিয়েতনামের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি তাঁর কথায় বিশ্বের সবচেয়ে বেশি অলৌকিক এক রাষ্ট্র। রাজধানী হ্যানয়ে এক রাষ্ট্রীয় ভোজে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি অভ্যাগতদের বলেন যে তিনি দেশটির কিছু অংশ সফর করেছেন এবং তার স্মৃতিতে ধরে রাখার মতো। ট্রাম্প আগামীকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দায় চুয়াংয়ে এবং অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করবেন। আফগানিস্তান এই প্রথম ইরানের বন্দর হয়ে আসা ভারতের গমের এই প্রথম চালান পেল। এর ফলে প্রতিবেশী পাকিস্তানকে এড়িয়ে ওই ভূমিবেষ্টিত দেশটির জন্য বাণিজ্য ও চলাচলের নতুন পথের সূচনা হল। কর্মকর্তারা বলছেন যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কাবুল এবং নতুন দিল্লির মধ্যে বাণিজ্য ও চলাচলের সংযোগে সাহায্য করবে, আর এর ফলে ভারত আফগানিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়ার বাজারে সহজ নাগাল পাবে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে দেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য চলাচলের অনুমতি দেয় না। ভারতের আটটি রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশন সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে সংখ্যালঘু কমিশনই সিদ্ধান্ত নিতে পারে। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে।
সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে একমাত্র সংখ্যালঘু কমিশনই সিদ্ধান্ত নিতে পারে। অশ্বিনী কুমার মুখোপাধ্যায় দায়ের করা মামলায় বলা হয়েছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মণিপুরে হিন্দুরা সংখ্যালঘু, তাই কেন্দ্র এখনই এই রাজ্যগুলিতে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করুক। পিটিশনে আরো বলা হয়েছে এই রাজ্যগুলিতে উল্লেখযোগ্যভাবে হিন্দু জনসংখ্যা কম রয়েছে, প্রচারের অভাবে সেখানে সরকারি ভাতা থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ পাওয়ায় বঞ্চিত হচ্ছে হিন্দুরা। এই মামলার শুনানির সময় বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতেই সেই পিটিশন খারিজ করে দেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউস সকল দেশ এবং পক্ষগুলোকে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই স্পর্শকাতর সময়ে লেবাননের অভ্যন্তরে মিলিশিয়াদের কোনো কার্যক্রম কিংবা লেবাননের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো বিদেশি বাহিনীর হস্তক্ষেপ লেবাননের সরকারি প্রতিষ্ঠানগুলোকে খর্ব করতে পারে কিংবা ওই অঞ্চলের অন্য দেশগুলোতে আক্রমণ চালানোর জন্য লেবাননকে ঘাঁটি হিসেবে ব্যবহারের যে কোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন কোনো ব্যবস্থার বিরোধিতা করে যা লেবাননের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ এবং অন্যান্য দেশকে সতর্ক করে দেন যে তারা পরস্পর বিরোধিতার জন্য লেবাননকে বলির পাঁঠা হিসেবে যেন ব্যবহার না করেন। গতকাল এক বিবৃতিতে টিলারসন বলেন যে লেবাননের বৈধ নিরাপত্তা বাহিনী ছাড়া বিদেশি বাহিনী, মিলিশিয়া কিংবা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কোনো বৈধ স্থান বা ভূমিকা লেবাননে নেই। যুক্তরাষ্ট্র এবং সোমালি সামরিক কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রের বাহিনী গত রাতে আল শাবাবের বিরুদ্ধে বিমান অভিযান চালিয়ে মোগাদিশুর বাইরে বেশ কিছু জঙ্গিকে হত্যা করেছে। সোমালিয়ার একজন সামরিক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ড্রোন ক্ষেপণাস্ত্র মোগাদিশু থেকে 30 কিলোমিটার উত্তরে বাসরা গ্রামে আঘাত আনলে কমপক্ষে 13 জন জঙ্গি নিহত হয়।
আজকের এই বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সালিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করেন জুবায়ের আত্তাইয়াব। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.